الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ وعلى آلك وأصحابك يا حبيب الله صلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف প্রিয় ইসলাম বেরা, আসুন আমরা বয়ান শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। কেননা হাদিসে পাকে রয়েছে, মুমিনের নিয়ত তার আমলের চাইতেও উত্তম রয়েছে। ভালো কাজের নিয়ত ব্যতীত সেটার সওয়াব হাসিল হয় না। নিয়ত যত বেশি হবে তার সওয়াবও তত বেশি হবে। তো আসুন আমরা নিয়ত করে নেই আল্লাহ আযজা ওয়া জাল্লা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আযজা ওয়া জাল ইলমে দ্বীন হাসিল করার জন্য এখানে বসব। যা শেখানো হবে তা নিজে আমল করব এবং অন্যের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত অনেক বেশি রয়েছে। আল্লাহর নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরুদে পাক পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি পরিহিত অবস্থায় দেখলেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার হাত থেকে তা খুলে দিয়ে ফেলে দিলেন এবং ইরশাদ করলেন, তোমাদের মাঝে কি এরূপ কেউ চাও নিজের হাতে আগুনের কয়লা রাখবে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন, তখন লোকেরা বলতে লাগলো, তুমি আংটিটি কুড়িয়ে নাও এবং বিক্রি করে উপকৃত হও। তিনি উত্তরে বললেন, না, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটি ফেলে দিয়েছেন তখন আল্লাহর শপথ আমি তা কখনো কুড়িয়ে নেব না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কিরূপ ভক্তি পোষণ করত, যদি তিনি চাইতেন তাহলে সেই আংটিটি উঠিয়ে বিক্রি করে নিজের কাজে লাগাতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পূর্ণ অনুগত্য করার সপক্ষে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে উঠিয়ে না নিয়ে বরঞ্চ সেটাকে ফেলে দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুম পালন করলেন। কেননা মুসলমানদের আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত্য করা ওয়াজিব। যেমন পারা 9 আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারজমাই কাঞ্জুল ঈমান, আর আল্লাহ ও রসুলের নির্দেশ পালন করো যদি ঈমানদার হও। প্রিয় ইসলাম ভাইরা, হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্যর মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহ তাআলার অনুগত্য হচ্ছে শুধুমাত্র তার আদেশ পালন করা, তার কাজের উপর অনুগত্য করা হতে পারে না। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্য তিনটি বিষয়ের উপর রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলকৃত কাজের উপর, বর্ণনাকৃত বাণীর উপর এবং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সামনে যে কাজ করা হয়েছে এবং তিনি তা নিষেধ করেননি সেই কাজ করা, এই তিন ভাবে অনুগত করা আমাদের জন্য ওয়াজিব রয়েছে। মুফতি সাহেব আরো বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগতের আদেশ দেয়াতে কেউ এরূপ ভাববেন না যে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত না করা হয় তবে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ক্ষতি হবে, বরং তিনি তো তার ফরজ আদায় করে দিয়েছেন, এখন না মানা আর অনুগত না করার শাস্তি তোমাদের উপরও বর্তায়। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা মানুষদের জীবন অতিবাহিত করার এবং দুনিয়া ও আখিরাতের সফলতার অর্জনের জন্য নিজের এবং নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্য ও শ্রদ্ধা ভক্তি করার আদেশ প্রদান করেছেন, আর সাথে সাথে এও ইখতিয়ার দিয়েছেন যে আল্লাহ এর আদেশের উপর আমল করে তার বাধ্য ও অনুগত হয়ে চাইলে জান্নাতের অবিনশ্য নিয়ামতের স্বাদ গ্রহণ করা অথবা তার অবাধ্য হয়ে জাহান্নামে অংশীদার হওয়া। তাই দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনের জন্য হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র চরিত্রকে নিজের মাঝে ফুটিয়ে তোলাই হচ্ছে নিরাপত্তা। কেননা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মোবারক চরিত্রই হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। যেমন কোরআনুল করিমের 21 পারায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, তরজমাই কানজুল ঈমান, নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণেই উত্তম। প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসীরে নূরুল ইরফান এর এই আয়াতের সম্পর্কে বলেন, জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র জীবন সমস্ত মানুষের উদাহরণ স্বরূপ, যাতে জীবনের কোনো অংশই বাকি নেই, এবং এও উদ্দেশ্য হতে পারে যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র জীবনকেই তার কুদরতের উদাহরণ স্বরূপ বানিয়েছেন। ঠিক কারিগর যেমন নমুনা তৈরিতে তার সফল কর্ম নৈপুণ্য উজাড় করে দেয়। জানা গেল যে সফল জীবন তাই যা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদাঙ্ক অনুসরণ করে। যদি আমাদের জীবন, মরণ, নিদ্রা, জাগ্রত হওয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণ অনুযায়ী হয়ে যায় তবে এই সকল কাজে ইবাদত হয়ে যাবে। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, জানা গেল যে নবী পাক সাহিবে লওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক হায়াত আমাদের জন্য আলোকিত চলার পথ। তাই মুসলমান এবং সত্যিকার গোলাম হওয়ার জন্য আমাদের ওপর আবশ্যক যে সকল অবস্থাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরে জীবনকে অতিবাহিত করা, কেননা এটাই একমাত্র মুক্তির পথ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনুন, যে আমার আদেশ মানলো সে জান্নাতে প্রবেশ করলো, এবং যে আমার অবাধ্যতা করলো সে অস্বীকারকারী হয়ে গেল। অন্য এক হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা আমার আনিতগুলোর অধীনে হবে না। তাই আমাদের উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী, কর্ম, চরিত্র এবং অভ্যাসসমূহ সম্পর্কে মনোযোগ সহকারে অধ্যয়ন করে নিজের জীবনকে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত ও তার সুন্নতের ওপর আমল করে অতিবাহিত করা। প্রখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ারখান নাঈমি আল্লাহর অনুগত ও রসুলের অনুগতের গুরুত্ব বর্ণনা দিতে গিয়ে বলেন, মানুষকে আল্লাহ তাআলা দুই ধরনের অঙ্গ দিয়েছেন। কয় ধরনের? দুই ধরনের অঙ্গ দিয়েছেন, একটা হচ্ছে প্রকাশ্য এবং একটা হচ্ছে অপ্রকাশ্য। তো আমাদের ঈমান এবং অনুগত করার ক্ষেত্রে প্রকাশ্য এবং অপ্রকাশ্য দুইটা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত করা চাই। যেমন আকৃতিতে কিভাবে আমরা করব, যেমন আমাদের যে ডিফেন্স বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আনসার রয়েছে, বিজিবি রয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা পোশাক। কেন হয়? প্রত্যেককে যাতে সহজে চিনা যায়। তদ্রূপ আমরা মুসলমান, আমাদের লেবাস, আমাদের পোশাক, আমাদের পরিচ্ছদ, আমাদের কাজ, আমাদের কর্ম পৃথক হওয়া চাই। অন্যভাবে দ্বিতীয় হচ্ছে প্রকৃতি মানুষের প্রকাশ্য আকৃতি, অর্থাৎ আপনি প্রকৃতি আপনার বাহ্যিক যেই লেবাসটা হবে আপনার মনটাও ওই দিকে ঝুঁকবে। অর্থাৎ যখন আপনার পোশাক পরিচ্ছন্ন ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তো আপনার মন ফুরফুরে হবে। কিন্তু যদি আপনার পোশাক পরিচ্ছদ যদি ময়লা আবর্জনা যুক্ত হয় তো আপনার মন খারাপ থাকবে। তাই আমাদের উচিত সুন্নতি পোশাক, ইসলামী পোশাক পরা, কেননা এর মাধ্যমে আমরা ইসলামের যে কাজ কর্ম এটার ওপর আমরা ধাবিত হব। তো ইনশাআল্লাহ সাবাজাল আমরা নিয়ত করে নে ইনশাআল্লাহ সাবাজাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত তরিকায় আমাদের জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। কেন সাজাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে অন্য কোন গোত্রের সাথে সাদৃশ্য সৃষ্টি করে তবে সে তাদেরই দলে। আমরা কি চাই কাফের মুশরিকদের সাথে সাদৃশ্য করতে? না প্রিয় ইসলাম ভাইরা, কেননা যদি আমরা কাফের মুশরিকদের সাদৃশ্য করি তাহলে আমরা তাদের দলে চলে যাব, আর যদি তাদের দলে যাই তাহলে আমাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। আমরা কি চাই কেউ জাহান্নামে যেতে? চাই না প্রিয় ইসলাম ভাইরা। তাহলে আমাদের উচিত আল্লাহ নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুসারে আমাদের জীবনকে সাজানোর জন্য। প্রিয় ইসলাম ভাইরা, সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান কিভাবে সুন্নতকে ভালোবাসতেন, প্রত্যেকটা কাজে কর্মে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা দিন, প্রত্যেক রাত, এবং কে তার জীবনের প্রত্যেক সময়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত অনুযায়ী সাজিয়েছেন। এক রেওয়ায়েতে রয়েছে হযরতে সাইয়্যিদুনা উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কথা বলতেন তখনই মুচকি হাসতেন। আমি জিজ্ঞাসা করলাম, এই অভ্যাসটি ছেড়ে দিন, না হয় লোকেরা আপনাকে বোকা মনে করবে। হ্যাঁ, এই অভ্যাসটি ছেড়ে দিন, নয়তো লোকেরা আপনাকে বোকা মনে করবে। তখন হযরতে সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেলেন যে আমি যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা বলতে দেখেছি বা শুনেছি তখন তিনি মুচকি হাসতেন। তাই আমিও এই সুন্নতের ওপর আমল করার নিয়তে এরূপ করি। হযরতে সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক দর্জি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমিও দাওয়াতে অংশগ্রহণ করলাম। দর্জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে রুটি, লাউ, মাংসের তরকারি রাখলো। আমি দেখলাম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাত্র থেকে শুধু লাউ শরীফ অর্থাৎ কদু শরীফ খুঁজে খুঁজে খাচ্ছেন। এরপর সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আমল বর্ণনা করে বলেন, সেই দিন থেকে আমি কদু শরীফ পছন্দ করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি আজওয়াজাল। সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ানের মাঝে নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণের কিরূপ উৎসাহ ছিল যে সেই কাজের আদেশও করতেন না, তবুও তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সকল কর্মকে নিজের ওপর প্রতিফলিত করার আকাঙ্ক্ষা রাখতেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আদেশ করতেন তবে এতে অনুগত্যের কিরূপ বহিঃপ্রকাশ ঘটে। আসুন এই বিষয়ে সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান রাসূলের অনুগত্য সম্পর্কে কিছু সুন্দর ঘটনা শুনি। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, একজন মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল আদেশ মান্য করা উচিত এবং নিজের সকল কাজে তার অনুসরণ করা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় উচ্চ স্বপনে অধিষ্ঠিত ছিল, সেহেতু তাদের সকল কাজে সুন্নতে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেই হতো এবং হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র মুখ দিয়ে বের হওয়া প্রতিটি বাণীর প্রতি অবশ্যই আমল করতেন। বর্ণিত আছে একবার প্রিয় আকা মাদিনীওয়ালে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বাইরে তাশরিফ নিয়ে আসলেন, তখন দেখলেন যে নারী পুরুষ মিলেমিশে চলাফেরা করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের উদ্দেশ্যে ইরশাদ করলেন, পিছে যাও, তোমরা রাস্তার মধ্যখানে চলতে পারো না, বরং এক পাশ দিয়ে চলাফেরা করো। এরপরে থেকে অবস্থা এমন হয়েছিল যে মহিলারা গলিতে এভাবে চলাফেরা করত যে তাদের কাপড় দেওয়ালের সাথে জড়িয়ে যেত। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণনাকৃত ঘটনা আমাদের জন্য উত্তম শিক্ষা রয়েছে। সেই মহিলা সাহাবীদের প্রতি করুণ ও সালাম, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি বাণীকে তারা অক্ষরে অক্ষরে পালন করলেন। তারা শুনলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা রাস্তার মাঝখান দিয়ে হেঁটো না। তো যে সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারা কি করলেন, তারা রাস্তার মাঝখান দিয়ে আর কখনো হাঁটতেন না, তারা এভাবে হাঁটতেন যে দেয়ালের মধ্যে তাদের কাপড় লেগে যেত। কিন্তু আফসোস, শত কোটি আফসোস, আজকে আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য কোথায় চলে গেছে? আজ আমাদের মহিলারা, আমাদের ইসলামী বোনরা আজকে কি করছে? আমার মা, আমার বোন আজকে কি করছে? তারা বেপর্দাভাবে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, তারা রাস্তা ঘাটে চলাফেরা করছে, তারা মার্কেট বাজারে চলাফেরা করছে। আজকে তো এমনও হয়েছে যে পুরুষরা ঘরে বসে থাকে আর মহিলারা মার্কেটিং করে। মাযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুক। প্রিয় ইসলাম ভাইরা মনে রাখবেন, আল্লাহ তাআলা ওই জাতির দোয়া কবুল করে না যে জাতির মহিলারা গুঙ্গুর পরিধান করে। এ দ্বারা বোঝা উচিত যে যেখানে অলংকারের আওয়াজ দেওয়া কবুল না হওয়ার কারণ, সেখানে বিশেষ করে মহিলাদের নিজের আওয়াজ শরীয়তের বিনা অনুমতিতে পুরুষের কানে পৌঁছানো, অর্থাৎ তাদের বেহায়াপনা কিরূপ আল্লাহর আজাবের কারণ হবে, পর্দা করাতে উদাসীনতার ধ্বংসের কারণ। প্রিয় ইসলাম ভাইরা, নিঃসন্দেহে বেপরোয়া ও অশ্লীলতার ধ্বংস ও নষ্টের বড় কারণ, কিন্তু আফসোস তাতে আমাদের কোনো ভূক্ষেপ নেই। আল্লাহর বাসাতে নিজের আখিরাতের কথা চিন্তা করুন এবং নিজের স্ত্রীদের ও মহরিমদের পর্দা করার উৎসাহ দিন, যারা যারা ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের স্ত্রীদের এবং মহরিমাদের বেপরোয়া ও অশ্লীলতা থেকে নিষেধ করে না, সে হচ্ছে দায়ুস, পুরুষের স্বভাব নকলকারী মহিলা এবং মদ্যপানে অভ্যস্ত ব্যক্তি। হাদিসে পাকে দায়ুস শব্দটি সম্পর্কে হযরতে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দায়ুস ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের স্ত্রী ও মহরিমাদের সম্পর্কে অবজ্ঞা প্রদর্শন করে। এজন্যই প্রিয় আকা মাদানী আলে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগত্য পোষণ করুন, নিজেও কুদৃষ্টি থেকে বাঁচুন এবং নিজের পরিবার পরিজনকেও পর্দা করতে বলুন। ঘরে শরীয় পর্দার প্রচলন করার একটি পদ্ধতি এও যে নিজের পরিবার পরিজনদের দাওয়াতে ইসলামের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত করুন। তাদের আপনার এলাকায় ইসলামী বোনদের সাপ্তাহিক সুন্নতবারা ইজতেমায় পাঠান। মাদ্রাসাতুল মদিনায় অর্থাৎ ইসলামী বোনদের মাদ্রাসায় তাদেরকে পাঠান। এরকম ভাবে জামিয়াতুল মদিনা ইসলামী বোনদের যেটা সেটাকে তাদেরকে পাঠান। এভাবে তারা বিভিন্ন কিছু জোয়া সুন্নত ও আদব শিখতে পারবে, তারা ইসলামের তরিকা অনুযায়ী চলতে পারবে। তো আমাদের উচিত আমাদের ইসলামী বোনদের, আমাদের মা, আমাদের বোন, আমাদের যারা মুহরিমা রয়েছে, আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে সুন্নত অনুযায়ী, পর্দা অনুযায়ী তারা যাতে চলাফেরা করে, এজন্য আমাদেরকে উৎসাহ প্রদান করা। প্রিয় ইসলাম ভাইরা, সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান কি করত? তাদের মধ্যে জেহান এটাই ছিল যে নবী করিম রব রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলবে আমরা সেভাবেই করব। আমরা বেখেয়াল হয়ে গেছি, আমাদের পরিবার পরিজনকে সেটার ব্যাপারে তাগিদ দেই না। সদ করোর আফসোস। প্রিয় ইসলাম ভাইরা, সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ান কি করতেন? তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক একটি কথাকে অনুসরণ করতেন, কোন কথাকে তারা অমান্য করতেন না। যে রেওয়ায়েতে আসছে যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরতে রাবিয়া আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন যে হে রাবিয়া, তুমি বিবাহ কেন করো না? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিবাহ করতে চাই না, কারণ একে তো আমার কাছে এত সম্পদ নেই যে একটি মহিলার ভরণ পোষণ করতে পারবো, এবং দ্বিতীয়ত আমি এই বিষয়টি পছন্দ করি না যে কোনো বস্তু আমাকে আপনার থেকে দূরে ঠেলে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি বিরক্তি প্রকাশ করলেন এবং আমি খেদমত করতে রইলাম। কিছুদিন পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও আমাকে ইরশাদ করলেন, রাবিয়া তুমি বিবাহ কেন করছো না? আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বিবাহ করতে চাই না, কেননা একে তো আমার কাছে এমন সম্পদ নেই যে আমি একটি মহিলাকে ভরণ পোষণ করতে পারবো, এবং দ্বিতীয়ত আমি এই বিষয়টি পছন্দ করি না যে কোনো বস্তু আমাকে আপনার থেকে দূরে রাখবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার প্রতি আবারও বিরক্তি প্রকাশ করলেন, কিন্তু অতঃপর আমি চিন্তা করলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চাইতে বেশি ভালো জানেন, দুনিয়া ও আখিরাতে আমার জন্য কোন বস্তুটি উত্তম হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। যদি এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন তবে বলে দেব, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে যা ইচ্ছা আদেশ করুন। সুতরাং যখন তৃতীয়বার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, রাবিয়া বিবাহ কেন করছো না, তখন আমি আরজ করলাম, কেন নয়? অতপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারের এক গোত্রের নাম নিয়ে ইরশাদ করলেন, সেখানে চলে যাও, তাদেরকে বলবে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন যে অমুক মহিলাকে যেন আমার সাথে বিবাহ করিয়ে দেওয়া হয়। সুতরাং আমি তাদের কাছে গেলাম এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তাকে পৌঁছে দিলাম। তখন তারা আমাকে অত্যন্ত জাঁকজমকতার সাথে স্বাগতম জানালো এবং বলতে লাগলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বার্তাবাহক তার কাজ না করে যেন সে বাসায় ফিরে না যায়। অতঃপর তারা ওই মহিলার সাথে আমার বিবাহ করিয়ে দিলেন এবং খুব মায়া মমতা প্রদর্শন করলেন, আর তারা আমাকে কোনরূপ প্রমাণও চাইলেন না। আপনারা দেখলেন তো সাহাবায়ে কেরাম আলিম রুদান কিরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পদাঙ্ককে অনুসরণ করতেন। আর ওই সাহাবায়ে কেরাম আলিম রুদানের কথা কি বলবো, যারা প্রমাণও চাইলেন না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে পাঠিয়েছে, এর প্রমাণ কি? আমার নবী বলেছে তো বাস এটাই হওয়া চাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্লিজ স্ট্যাম্প ভাইরা, বর্ণিত আছে জাহিলিয়াতের যুগে কেউ মারা গেলে অনেক দিন পর্যন্ত বিলাপ করা, শোক পালন করা প্রচলিত ছিল। এমনকি ইসলামের পূর্বে আরবের বিধবা মহিলারা স্বামী মারা যাওয়ার পর থেকে এক বছর পর্যন্ত খারাপ জায়গায় এবং খারাপ পোশাক পরতে থাকত এবং সকল পরিবার পরিজন থেকে আলাদা থাকত, আর এভাবে এক বছর পর্যন্ত শোক পালন করত। কিন্তু ইসলামের যুগে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামী ছাড়া অন্যান্য আত্মীয় স্বজনের মৃত্যুতে শোকের জন্য 3 দিন নির্ধারিত করে দেন, আর স্ত্রীরা তাদের স্বামীর মৃত্যুর ইদ্দতের সময়সীমা 4 মাস 10 দিন শোকের মধ্যে অতিবাহিত করবে। তাছাড়া কোনো নিকটাত্মীয়ের মৃত্যুতেও মহিলারা 3 দিন পর্যন্ত শোক পালন করার অনুমতি রয়েছে, এর বেশি কোনো অনুমতি নেই। 3 দিনের বেশি শোক পালন করার রীতি যদি জাহালিয়াতের যুগে বহুদিন ধরে প্রচলিত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থেকে নিষেধ করে দিয়েছেন তখন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না এর ওপর আমল করার প্রবণতা উদাহরণীয় ছিল। যেমন হযরতে সাইয়্যিদুনা জায়নাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাইয়ের ইন্তেকাল হলো, তখন চতুর্থ দিন তিনি সুগন্ধ লাগিয়ে দিলেন এবং বললেন, আমার সুগন্ধির প্রয়োজন ছিল না, কিন্তু আমি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছি, কোন মুসলমান মহিলার স্বামী ছাড়া অন্য কারো জন্য 3 দিনের বেশি শোক জায়েজ নেই, এজন্য এটা ওই আদেশের প্রতিফলন ছিল। এরূপ যখন হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মায়ের ইন্তেকাল হলো, তখন তিনি 3 দিন পর গালে সুগন্ধি মেখে দিলেন এবং বললেন, আমার এর কোনো প্রয়োজন ছিল না, শুধুমাত্র ওই আদেশ পালনের উদ্দেশ্যেই এটা করছি। এই ঘটনা থেকে আরেকটি বিষয় জানা গেল যে শোক পালন করতে হবে কয়দিন? 3 দিন। 3 দিনের বেশি মুসলমানদের জন্য শোক পালন করা জায়েজ নেই, কিন্তু আফসোস আজকে আমাদের সমাজে একটা প্রচলন রয়েছে যে শোক পালন করার, যে দিন বা দিন দিন বা দিন তারা শোক পালন করে। কিরকম শোক পালন করে? আর না জায়েজ পন্থায় তাদের তারা শোক পালন করে। একে অপরের মাথা থাবড়ায়, মাটিতে জমিনে হাত থাবড়ায়, এরকম ভাবে না যাইস অনেক তরিকায় আমরা শোক পালন করে থাকি। তো প্লিজ ভাইরা, আমরা আমরা নিজেরাও এবং আমাদের মায়েদের আমাদের বোনদের এটাই পরামর্শ দেব যে শোক পালন করব তিন দিন, এবং সেটা জায়েজ পন্থায় পালন করব। তো প্লিজ ভাইরা, আমরা নিয়ত করে নেই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে আদেশ রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আমাদের জীবনকে সাজাবো। প্লিজ ভাইরা, এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত আমরা কিভাবে করব। আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত হচ্ছে তার কর্ম, তার বাণী, এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে যে কাজ কোন সাহাবাই কারাম করেছেন তিনি সেটা নিষেধ করেননি, এই সকল কাজকে আমরা করব। এবং ইনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটাকে নিষেধ করেছে সেটা করব না, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে আদেশ করেছেন সেটা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত করা হবে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসরণকে রেখে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করে আমরা কাফের মুশরিকদের অনুসরণ করছি। প্লিজ ভাইরা, এটা কত বড় দুঃখজনক ব্যাপার। আমার নবী, আরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সাহাবাই কেরাম নিজেদের জানকে কুরবান করে দিয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাণীকে শোনার জন্য সাহাবাই কেরাম হাজারো মাইল থেকে দূরে মসজিদে নববীতে চলে আসতো, যে সাহাবাই কেরাম আলিমুর রিদওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি চুল মুবারককে সংগ্রহ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিদিকে ভিড় করে থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারককে লবে দাহানকে সংগ্রহ করার জন্য সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান হাত পেতে থাকতো। কিন্তু আমরা আমরা কি করছি? সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান, আরে যে সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান এমনও করতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটেছে, তো সাহাবায়ে কেরাম দেখতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাস্তা দিয়ে হেঁটেছে, আমিও চলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটি গাছ নিচু হওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি মুবারকে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাগড়ি মুবারকে লাগলো, খুলে গেল। তখন ওই সাহাবাই কারাম আলিমুর রিদওয়ান কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আসলেন, তখন ওই গাছটি বড় হয়ে গেছে, তখন ওই গাছটি বড় হয়ে গেছে, কিন্তু ওই সাহাবাই কারাম আলিমুর রিদওয়ান এর জজবা দেখুন, এনাদের প্রেম দেখুন, এনাদের মহাব্বত দেখুন, ভালোবাসা দেখুন, ওই সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নিজের পাগড়িকে ওই গাছের মধ্যে লাগিয়ে দিল, এই কারণে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাগড়ি মোবারক এই গাছে লেগেছে। কিন্তু আফসোস, সেই দিনও চলে গেছে, সেই জজবাও চলে গেছে, আমাদের মধ্যে সেই জজবাও নেই, আমাদের মধ্যে সেই মহাব্বতও নেই, আমাদের মধ্যে সেই ভালোবাসাও নেই। তো আমরাও নিয়ত করে নেই যে আমার নবীর ভালোবাসায় উদ্ভূত হয়ে, আমার নবীর প্রেমে বিভোর হয়ে, আমার নবীর ভালোবাসা ইশক মহাব্বতে নিজেকে প্রজ্বলিত করে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ তার যে প্রতিমূর্তি হয়ে যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তার প্রতিটি সুন্নতকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, যদি তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে অনুসরণ করি, তার ভালোবাসায় সিক্ত হয়ে, তার বাণীকে মেনে নেই, তার কথা মতো চলি, এর লাভ কি রয়েছে? তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র এবং সুগন্ধিময় কিছু বাণী শুনি, যেখানে আমাদের মধ্যে আমাদের জন্য একটি সুন্দর এবং সুগন্ধিময় বাণী রয়েছে, যেটা দ্বারা আমরা কিছু শিখতে পারবো, যেটার উপর আমল করলে আমরা আমাদের দোজাহান কামিয়াবি অর্জন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ এক আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ নামাজ সময় মতো আদায় করা এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। দুই নম্বর, আল্লাহ তাআলার কাছে ফরজের পর সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ হচ্ছে কোন ইসলামী ভাই অর্থাৎ কোন মুসলমান ভাইয়ের মনে আনন্দ প্রদান করা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় গড় সেটি যাতে এতিমকে সম্মান করা হয়। কেউ আপন মুসলমান ভাইয়ের চেয়ে উত্তম উপকার করতে পারে না যে সে কোনো উত্তম কথা শুনল তখন তা তার ভাইকে পৌঁছে দেয়, অর্থাৎ যে কোনো উত্তম কথা শুনল সেটা অন্য ভাইয়ের নিকট পৌঁছে দেয়, এটা অনেক উত্তম কাজ। অন্য জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম কথা ছাড়া নিজের মুখকে সংযত রাখো, এভাবে তুমি শয়তানের ওপর প্রাধান্যতা লাভ করতে পারবে। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের মধ্যে পরিপূর্ণ ব্যক্তি সেই যে তাদের মধ্যে বেশি উত্তম চরিত্রবান, এবং তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে নিজের পরিবার পরিজনের বিষয়ে উত্তম। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে নিজের ভাইয়ের কোনো দোষ দেখে এবং তা গোপন রাখে, তবে আল্লাহ তাআলা তাকে তার গোপন রাখার কারণে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। অন্য এক জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার প্রাণ কিংবা সম্পদে বিপদ আসে, অতপর সে তা গোপন রাখলো এবং লোকদের মাঝে প্রকাশ করলো না, আল্লাহ তাআলার উপর হক হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। এতক্ষণ আমরা সুগন্ধিময় বাণী শুনলাম, এটাও সুগন্ধিময় বাণী এবং এটা হচ্ছে ভীতিকর বাণী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভয় দেখাচ্ছেন যে এই কাজ করো না। আসুন, সেই কাজগুলো কোনটা, সেই কর্মগুলো কোনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা আমাদেরকে নিষেধ করেছেন, আসুন শুনে নেই। দুই ব্যক্তি এরূপ যে যাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রহমতের দৃষ্টি দেবেন না, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং মন্দ প্রতিবেশী। অন্য জায়গায় বলেন যে অত্যাচার করা থেকে বেঁচে থাকো, এই জন্য যে এটা কিয়ামতের অন্ধকার গুলোর মধ্যে একটি। অশ্লীল কথাবার্তায় সম্পর্ক কঠিন হৃদয়ের সাথে এবং কঠিন হৃদয়ের সম্পর্ক আগুনের সাথে। বিদ্বেষকারীদের থেকে বেঁচে থাকো, কেননা বিদ্বেষ দিনকে ধ্বংস করে দেয়। যে মুসলমান সন্ধি ভঙ্গ এবং ওয়াদা খেলাফি করে, তার ওপর আল্লাহ তাআলা এবং ফেরেশতাদের আর সকল মানুষের লানত, আর তার কোনো ফরজ কবুল হয় না, না নফল। যে কোনো মুসলমানের ক্ষতি সাধন করে বা তার সাথে প্রতারণা করে এবং ধোকাবাজি করে, সে অভিশপ্ত। অন্য জায়গায় বলেন, যে তার কোনো মুসলমান ভাইয়ের এমন কোনো গুনাহের আড়াল হয়ে থাকবে যা থেকে সে তওবা করে নিয়েছে, তবে আড়ালকারীর ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না যতক্ষণ না সে নিজে ওই গুনাহ করে নেয়। প্রিয় ইসলাম ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুগত্যর ব্যাপারে, তার ইতাআতের ব্যাপারে আমরা অনেক সুগন্ধিময় বাণী শুনলাম। প্রিয় ইসলাম ভাইরা, তার ইতাআত, তার অনুসরণ, তার অনুগত্য আমাদের দ্বারা তখনই সম্ভব যখন আমরা তার অনুগত্য সম্পন্ন ব্যক্তিদের সাথে চলব। কেননা এটা প্রচলিত রয়েছে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা যদি সৎ সঙ্গে থাকি, যারা নবীর প্রেমে উদ্বুদ্ধ, যারা নবীকে মহাব্বত করে, যারা নবীর মহাব্বতে তার প্রত্যেকটা সুন্নতকে অনুসরণ করে, তার নিষেধকে মান্য করে, তার সাথে যদি আমরা চলি, তাদের সাথে যদি আমরা চলাফেরা করি, তাদের সাথে চলাফেরা করলে আমরাও ইনশাআল্লাহ সাবাজাল তার সুন্নতের অনুসারী হব এবং তার যে নিষেধগুলো রয়েছে সেটার মান্যকারী হয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জমানায় দাওয়াত ইসলামে আমাদেরকে এটাই শেখাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের প্রতি আমরা যাতে আমল করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসায় আমরা উদ্যুত হয়ে তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রত্যেকটা কাজকে যাতে আমাদের নিজেদের মধ্যে সাজিয়ে নিই। তো ইনশাআল্লাহ সুবহানাল, আসুন দাওয়াত ইসলামের 3 দিন 12 দিন 30 দিনের মাদানী কাফেলা সফর করি এবং এর মাধ্যমে আমরা তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শিখে নিজেকে সাজিয়ে নিই। আমরা মুসলমান, মুসলমান এর প্রত্যেকটা কাজ কি হয়, ইবাদত হয়, তখন হয় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত তরিকায় হয়, কিন্তু আমরা সেটা জানি না, এজন্য আফসোস। তো আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রত্যেকটা সুন্নতকে শিখে নেই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরমা কিভাবে লাগাতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেল কিভাবে লাগাতেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নখ কিভাবে কাটতেন, প্রত্যেকটা কাজ যদি আমরা শিখে নেই, তাহলে ইনশাআল্লাহ সাবাজাল আমরা প্রত্যেক আমাদের প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে। তো আমরা এটা কোথা থেকে শিখব, ইনশাআল্লাহ সাবাজাল দাওয়াত ইসলামের মাদানী কাফালায় আমরা আসলে শিখতে পারবো, সাপ্তাহিক সুন্নতবারা এই জেতামায় আসলে শিখতে পারবো। তো আমরা নিয়ত করে নেই ইনশাআল্লাহ সাবাজাল আমরা মাদানী কাফেলা সফর করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাবাজাল সাপ্তাহিক সুন্নতবারা এই জেতামে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং আমরা আরো সৌভাগ্যবান যে আমাদের সামনে যে আমাদের সামনে দাওয়াত ইসলামী এমন এমন ইভেন্ট তৈরি করে দিচ্ছে যেটার কারণে আমরা সুন্নতকে শিখতে পারি। তো আলহামদুলিল্লাহ সাবাজাল আমাদের সামনে 12 দিনের মাদানী কোর্সের ব্যবস্থা করে দিয়েছে দাওয়াত ইসলামী, যেটাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করানো হয়। তো ইনশাআল্লাহ আমাদের মধ্যে যদি কেউ থাকি যে আমরা নিয়ত করে নিই যে ইনশাআল্লাহ সাবাজাল 12 দিনের মাদানী কোর্সে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সাবাজাল। তাছাড়া তারবিয়তি কোর্স, মাদানী কাফেলা কোর্স, এরকমভাবে অনেক মাদানী কাজ রয়েছে। তো ইনশাআল্লাহ সাবাজাল এই কাজে আমরা অংশগ্রহণ করব এবং দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে ইনশাআল্লাহ সাবাজাল আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নতকে অনুসরণ করব ইনশাআল্লাহ সাবাজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।